الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে এক কিরাত সওয়াব দান করেন আর এক কিরাত হচ্ছে এক উহুদ পাহাড় সমপরিমাণ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কারবালা হতে শিক্ষায় এই অনুষ্ঠানে আবারও একবার আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি গত অনুষ্ঠানে আমরা শুনেছিলাম যে কিভাবে কুফাবাসী ইমাম মুসলিমের সাথে ইমাম মুসলিমকে সমর্থন করে নাই এবং কিভাবে ইবনে জিয়াদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জল্লাদের মাধ্যমে শহীদ করিয়েছিল আর এদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন যে কুফার অবস্থা সন্তোষজনক এই চিঠিটা পেয়ে এদিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছিলেন খোদার কি যে লীলা যেদিন হযরত মুসলিম কুফায় শহীদ হলেন সেদিন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়জন ও আপন জনদের নিয়ে মক্কা শরীফ থেকে যাত্রা শুরু করলেন কারণ উনার কাছে চিঠি পৌঁছেছিল যে কুফার অবস্থা খুবই সন্তোষজনক তিনি যেন বিনা দ্বিধায় অনতিবিলম্বে তশরিফ নিয়ে আসেন তিনি তার বিবিগণ বোন ছেলে মেয়ে এমনকি দুগ্ধ পোষ্য শিশুদেরকেও সঙ্গে নিলেন এবং মক্কা মুকাররমা থেকে বের হলেন উলামায়ে কেরাম লিখেছেন যে তার কাফেলায় 83 জন ছিল যাদের মধ্যে মহিলা দুগ্ধ পোষ্য শিশুও ছিল তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কয়েকজন যুবক বন্ধু বান্ধবও ছিল আল্লাহ আল্লাহ এখানে একটি কথা বিশেষভাবে স্মরণীয় যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার উদ্দেশ্যে কিংবা মোকাবিলা করার উদ্দেশ্যে বের হননি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা যুদ্ধ বা মোকাবিলা করার উদ্দেশ্যে বের হয় তারা কখনো মেয়ে লোক ও দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে বের হয় না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের বিবি ও দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে বের হওয়াটা এটাই প্রমাণিত করে যে তিনি যুদ্ধ কিংবা মোকাবিলা করার উদ্দেশ্যে বের হননি তার কাছে তো চিঠি এসেছে যে সেখানকার অবস্থা খুবই সন্তোষজনক 40,000 লোক বাইয়াত করেছে কুফাবাসীরা দারুণ মেহমানদারি করছে তাই তিনি তার আপন জনদের নিয়ে বের হয়েছেন এবং যুদ্ধ করার কোনো অস্ত্র শস্ত্র রাখেননি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে বের হয়ে কিছু দূর যাবার পর পথে তিনি হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর পেলেন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর শুনে তিনি এবং তার সফর সঙ্গীগণ একেবারে হতবাক হয়ে গেল। কোথা থেকে কি হয়ে গেল? মাত্র কয়েকদিন আগে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠি আসলো, কুফার অবস্থা খুবই সন্তোষজনক, অথচ এখন শুনছি তাকে শহীদ করে ফেলেছে। এটা কি ধরনের ঘটনা? যা হোক, তারা পিছু পা হলেন না, সম্মুখ পানে অগ্রসর হলেন। তাদের সিদ্ধান্ত হলো ওখানে যাওয়া যাক এবং কিভাবে এত তাড়াতাড়ি এ ধরনের ঘটনা ঘটে গেল তা জানা দরকার। এ মনোভাব নিয়ে তারা কুফার দিকে ধাবিত হলেন। কুফা থেকে 2 মঞ্জিল দূরত্বে কারবালার প্রান্তরে যখন তারা পৌঁছলেন, তখন হুর নামক একজন ইয়াজিদের সৈনিক 1000 সৈন্য নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মোলাকাত করলেন এবং বললেন, জনাব, আমি আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেন? সে বলল, আমি তা আমি জানি না, তবে কুফার গভর্নর ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে আপনাকে যেখানে পাওয়া যায় গ্রেফতার করে তার কাছে যেন পৌঁছে দেওয়া হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, আমার কি অপরাধ? সে বলল, আপনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। ইয়াজিদের বিরুদ্ধে এখানে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছেন এবং জনগণের বায়াত গ্রহণ করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো কোনো জন অসন্তোষ সৃষ্টি করিনি এবং ক্ষমতা দখলেরও কোনো ইচ্ছা আমার নেই। আসল কথা হলো, কুফাবাসী আমার কাছে চিঠি লিখেছে যার ফলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচার করে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তবে যদি কুফাবাসী বেইমানি করে এবং অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে আমি ফিরে যেতে রাজি আছি। যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরের সঙ্গে আলোচনা করলেন এবং হুরকে সমস্ত বিষয় অবহিত করালেন, তখন সে খুবই দুঃখিত হল। হুর বলল, এই মুহূর্তে যদি আমি আপনাকে চলে যেতে দিই, আমার সঙ্গী সাথীদের মধ্যে কেউ নিশ্চয় ইবনে জিয়াদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবে এবং ইবনে জিয়াদ আমার উপর জুলুম করবে। সে বলবে, তুমি জেনে শুনে দুশ্মনকে ছেড়ে দিয়েছ, আপোষে যাওয়ার সুযোগ করে দিয়েছ, ফলে আমার উপর মুসিবতের পাহাড় নাজির হবে। তাই আপনি একটা কাজ করতে পারেন, এভাবে আমার সঙ্গে সারা দিন কথাবার্তা চালিয়ে যেতে থাকেন, যখন রাত হবে আমার সৈন্যরা শুয়ে পড়বে এবং চারদিকে অন্ধকার নেমে আসবে, তখন আপনি আপনার আপন জনদের নিয়ে এখান থেকে চলে যাবেন। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনুন এরপর কি হলো। হুর বলল, সকালে আমরা আপনাকে খোঁজ খবর করব না, আপনার পিছু নেব না, সোজা ইবনে জিয়াদের কাছে গিয়ে বলবো উনি রাতের অন্ধকারে আমাদের অজান্তে চলে গেছেন এবং উনি কোন দিকে গেছেন কোনো খবর আমরা পাই নাই। এরপর যা হওয়ার আছে তাই হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। যখন রাত হলো, চারদিকে অন্ধকার ঘনীভূত হয়ে আসলো এবং সৈন্যরা ঘুমিয়ে পড়ল, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গী সাথীদেরকে যাত্রা করার নির্দেশ দিলেন। সবাই বের হয়ে গেলেন। সারা রাত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলা পথ চলল, কিন্তু ভোরে তারা তাদেরকে ওই জায়গাতেই দেখতে পেলেন যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন। এই অবস্থা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কেমন হলো? আমরা সারা রাত পথ চললাম, কিন্তু সকালে আবার একই জায়গায়। এ কেমন কথা! হুর তাদেরকে দেখে জিজ্ঞাসা করলো, আপনারা কি জাননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ঠিকই চলে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরও যেতে পারলাম না, দি খাড়া হয়ে আবার একই জায়গায় ফিরে আসলাম। হুর বলল, ঠিক আছে, চিন্তার কিছুই নেই, আজ আমরা পুনরায় দিনভর আলোচনা করতে থাকব এবং আমার সৈন্যদেরকে বলবো আমাদের মধ্যে এখনো কোনো ফয়সালা হয়নি, আলোচনা অব্যাহত রয়েছে, আজ রাতেই আপনি চলে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাতেও সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হলেন। সারা রাত তিনি ও তার সফর সঙ্গীগণ পথ চললেন। ভোর যখন হলো, তখন পুনরায় তারা তাদেরকে সেই একই জায়গায় পেলেন যেখান থেকে তারা বের হয়েছিলেন। উপর্যুপুরি 3 রাত এরকম হলো, সারা রাত তারা পথ চলতেন, কিন্তু ভোর হতেই তাদেরকে ওই জায়গায় পেতেন যেখান থেকে তারা বের হতেন। চতুর্থ দিন জনৈক পথিক তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে ডেকে জিজ্ঞাসা করলেন, ভাই, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি? লোকটি বলল, জনাব, এই জায়গাটার নাম কারবালা। কারবালা শব্দটি শোনার সাথে সাথেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঁতকে উঠলেন এবং বললেন, আমার নানা জান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন যে হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। এটা তো আমার শাহাদাতের স্থান, আমি এখান থেকে কিভাবে চলে যেতে পারি? উপর্যুপুরি 3 রাত্রি প্রস্থান করার পর পুনরায় একই জায়গায় প্রত্যাবর্তন এ কথাই প্রমাণিত করে যে এটা আমার শাহাদাতের স্থান, এখান থেকে আমি কিছুতেই বের হতে পারবো না। তিনি তার প্রিয়জনদের বললেন, সাওয়ারি থেকে অবতরণ করে তাঁবু খাটাও। নির্দেশ মতো তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথীরা সাওয়ারি থেকে অবতরণ করে তাঁবু খাটাতে শুরু করলেন। আমরা এখান থেকে কখনো যেতে পারবো না, এখানেই আমাদের ধৈর্য ও সাহসিকতার পরাকাষ্ঠা দেখাতে হবে এবং এখানেই শাহাদাত বরণ করতে হবে। মোট কথা হলো, মদিনাবাসী মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন এবং মক্কা থেকে বের হয়ে কারবালায় এসে গেছেন। তকদির তাদেরকে কারবালায় নিয়ে এসেছে, কেননা কিয়ামত পর্যন্ত সবাই যেন তাদেরকে কারবালাবাসী বলে অভিহিত করে। যা হোক, তাঁবু খাটিয়ে তারা কারবালায় অবস্থান নিলেন। তার অবস্থান নেওয়ার পর থেকে ইবনে জিয়াদ এবং ইয়াজিদের পক্ষ থেকে দলের পর দল সৈন্যবাহিনী আসতে থাকে। যেই দলই আসে, ইয়াজিদের পক্ষ থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এই নির্দেশটাই নিয়ে আসে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলো যেন ইয়াজিদের বাইয়াত গ্রহণ করেন। যদি তিনি বাইয়াত গ্রহণ করতে রাজি হন, তখন তাকে কিছু বলো না, তাকে ধরে আমার কাছে নিয়ে এসো। আর যদি বাইয়াত করতে অস্বীকার করে, তখন তার সাথে যুদ্ধ করো এবং তার মস্তক কর্তন করে আমার কাছে পাঠিয়ে দাও। এভাবে সৈন্য বাহিনীর যেই দলটি আসলো, একই হুকুম নিয়ে আসলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো হতেই পারে না যে আমি ইয়াজিদের হাতে বাইয়াত করি। আফসোসের বিষয়, আমাকে আহ্বান করা হয়েছে আমার হাতে বাইয়াত গ্রহণ করার জন্য, আর এখন আমাকে বাধ্য করা হচ্ছে ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করার জন্য। এই বাইয়াত না করার জন্যই তো আমি মদিনা ছেড়ে মক্কা চলে গিয়েছিলাম, তাহলে কি আমি এখন মক্কা থেকে এখানে এসেছি ইয়াজিদের হাতে বাইয়াত হওয়ার জন্য? এটা কিছুতেই হতে পারে না, আমি ইয়াজিদের হাতে কখনো বাইয়াত করব না। ওরা বলল, আপনি যদি ইয়াজিদের হাতে বাইয়াত করতে রাজি না হন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো যুদ্ধের জন্যই আসিনি যুদ্ধের কোনো ইচ্ছা পোষণ করি না। ওরা বলল, এরকম তো কিছুতেই হতে পারে না, হয়তো বায়াত করতে হবে নতুবা যুদ্ধ করতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এদের উদ্দেশ্য খুবই খারাপ, অবস্থা খুবই সঙ্গীন রূপ ধারণ করেছে, তখন তিনি তাদের সামনে তিনটি শর্ত পেশ করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, কুফাবাসীরা আমার কাছে চিঠি লিখেছে এবং চিঠিতে এমন কথা লেখা ছিল যার জন্য শরীয়ত মতে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখন যখন তারা বেইমানি করেছে, আমি তোমাদের সামনে তিনটি শর্ত পেশ করছি, তোমাদের যেটা ইচ্ছা সেটা গ্রহণ করো এবং সেই অনুসারে কার্য সম্পাদন করো। শর্ত হল, নাম্বার এক, হয়তো আমাকে মক্কায় চলে যেতে দাও, সেখানে গিয়ে হেরেম শরীফে অবস্থান করে ইবাদত বন্দগিতে নিয়োজিত থেকে বাকি জীবনটা অতিবাহিত করব। নাম্বার দুই, যদি মক্কায় যেতে না দাও তাহলে অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ দাও যেখানে কাফির বা মুশরিকরা বসবাস করে, ওইখানে আমি আমার সমস্ত জীবন দিনের তাবলিগে ব্যয় করব এবং ওদেরকে মুসলমান বানানোর প্রচেষ্টা চালাতে থাকব। নাম্বার তিন, যদি অন্য কোনো দেশেও যেতে না দাও তাহলে এমন করতে পারো যে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে বসে আলোচনা করব, হয়তো কোনো সন্ধি হয়ে যেতে পারে, এই নাজুক অবস্থার উন্নতি হতে পারে এবং রক্তপাতের সম্ভাবনাও দূরীভূত হতে পারে। ইয়াজিদের বাহিনী এই তিনটি শর্ত কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দিল। সে এই শর্তগুলোর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং আমার বিন সাদ, যিনি সেনাপতি ছিল, তাকে লিখল যে আমি তোমাকে সালিশকার বা বিচারক বানিয়ে পাঠাইনি, যে তুমি আমার এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে সন্ধি করার ব্যবস্থা করবে। আমি তোমাকে পাঠিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইয়াত করতে বলার জন্য, অথবা তার সাথে যুদ্ধ করে তার মস্তক আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। অথচ তুমি সন্ধির চিন্তা ভাবনা করছো এবং এর জন্য বিভিন্ন তদবির করছো। আমি আবার তোমাকে শেষবারের মতো নির্দেশ দিচ্ছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বায়াত করতে অস্বীকার করেন তার সঙ্গে যুদ্ধ করো এবং তার মস্তক কেটে আমার কাছে পাঠিয়ে দাও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই নির্দেশের কথা শোনানো হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পক্ষ থেকে যা প্রমাণ করার ছিল তা প্রমাণিত হয়েছে এবং যা বলার ছিল তা বলা হয়েছে, এখন তোমাদের যা মর্জি তা করো, আমি ইয়াজিদের হাতে বায়াত কিছুতেই করব না। ওরা বলল, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের পক্ষ থেকে যা করার তোমরা করো, আমার পক্ষ থেকে যা করার আমি করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কারো সাথে রাজত্ব দখল করার জন্য তিনি যান নাই, রাজত্ব হাসিলের জন্য তিনি যান নাই, তিনি তো গিয়েছিলেন তার পরিবার বর্গকে নিয়ে সেখানে কুফাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের সাথে মিলামেশা করার জন্য, কেননা কুফাবাসীর অবস্থা তখন সন্তোষজনক ছিল। কিন্তু কুফাবাসীরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বর্ধনা না জানিয়ে বরঞ্চ কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে দিল, হয়তো যুদ্ধ করতে হবে না হয় বায়াত করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা, এভাবে আমরা পর্যায়ক্রমে কারবালার ঘটনাগুলো আমরা শুনতে থাকব। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার এরপরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুফাবাসীদের সাথে কি ঘটেছিল ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে জানতে থাকব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আজ এই পর্যন্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।